السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن استنى بسنته واهتدى بهديه واكتفى بأثره ومن تولى هم إلى يوم الدين، أما بعد. আজকে আমাদের প্রতি মাসের মাসিক প্রোগ্রাম যে হয়ে থাকে আরবি মাসের শেষ সপ্তাহের বৃহস্পতিবার, আজকে যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন, সেটা হচ্ছে ইসরা এবং মেয়রাজ। যে ইসরা এবং মেয়রাজ সম্পর্কে আমরা জানি যে এই রজব মাসেই আজকের যে রাত্রির তারিখ 27 তারিখ, এই তারিখেই হয়েছিল। তো আমাদের প্রচলিত যেটা আমাদের কাছে জানা সেই অনুযায়ী কিন্তু আজকে আমাদের খুব মিল ধরে গেছে, মিল হয়ে গেছে। ইসরা এবং মেয়রাজ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার 23টি বছর নবুয়াতের জিন্দগিতে যে সিরাত আমাদের কাছে আজকে আমরা পড়ি এবং জানি, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল ইসরা এবং মেয়রাজ। যে ইসরা এবং মেয়রাজের মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে, আজকে আমি চেষ্টা করব আপনাদের কাছে, বিশেষ করে ইসরা এবং মেয়রাজের শিক্ষা কি, এটাই আমার মেন আলোচনা হবে। আনুষঙ্গিক এর সাথে যে আলোচনাগুলি প্রয়োজন সেটা হল ইসরা এবং মেয়রাজের অর্থ কি, কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, এরপরে মেয়রাজের এই দিনে বা এই রাত্রিতে কি কি ঘটনা ঘটেছিল, এরপরে যেটা আসবে যে এই মেয়রাজের একটা তোহফা ছিল, এই তোহফার বিষয়ে একটু আলোচনা হবে, এরপরে আমাদের এই মেয়রাজের আনুষঙ্গিক কিছু মাসলা যেটা আমরা অনেক সময় ভুল জানি বা জানলেও হয়তো সেটাকে আমাদের আর একটু করে জানা দরকার রয়েছে, এরপরে যেটা হবে যে ইসরা এবং মেয়রাজ থেকে আমাদের কি শিক্ষণীয়। প্রথমে আমরা আসি ইসরা এবং মেয়রাজের অর্থ কি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. أي سورة بني إسرائيل প্রথম আয়াত, একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অনেক সময় কিন্তু আমরা ইসরাটাকে বাদ দিয়ে শুধু মেয়রাজটাই জানি। ইসরা হচ্ছে রাত্রির ভ্রমণ, নৈশ ভ্রমণ, জার্নি বাই নাইট। রাত্রির যে ভ্রমণটা হয় সেটাকে বলা হয় ইসরা। আর মেয়রাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى। সূরা নাজমের মধ্যে এইখানে মেয়রাজের বা মেয়রাজ শব্দটার অর্থ আমরা বলবো যা সিঁড়ি, সিঁড়ি যেটাকে যার মাধ্যমে উপরে উঠা যায়, আমরা মই বলি বা সিঁড়ি বলি বা আধুনিক যুগে আমরা বলতে পারি লিফট, যার মাধ্যমে উপরে যাওয়া যায় বা ঊর্ধ্ব গমন। আমরা যদি এটা এই অর্থ করি তাহলে বলবো ঊর্ধ্বগমন। এবার আমরা আসি যে ইসরা অর্থ রাত্রি ভ্রমণ বা নৈশ ভ্রমণ, আর মেয়রাজ মানে হচ্ছে ঊর্ধ্বগমন বা লিফটের মাধ্যমে উপরে উঠা। ইসরা কোন অংশটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন। কোন বর্ণনায় আছে যে তিনি মক্কায় বা কাবা মুআজ্জামার পাশেই হাতিমে এখানে শুয়েছিলেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন, পরে সেখান থেকে ফেরেশতারা তাকে উঠিয়ে নিয়েছে কাবা মুআজ্জামার পাশে তার অপারেশন করে, জমজমের পানি দিয়ে বুক অপারেশন যেটা আর কি, যেটাকে সিনা চেক বলা হয় বা আপনার বুক বিদরণ, সেটাকে ফেরেশতা সেটাকে অপারেশন করে জমজমের পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সমস্ত প্রয়োজনীয় বস্তু ধোয়ার প্রয়োজন ছিল সেগুলিকে ধুয়ে, এবং আদেশে আছে যে আপনার স্বর্ণের একটা পাত্রে জমজমের পানি দিয়ে সেটাকে ধোয়ার পরে নূর এবং হিকমাত, নূর আলো এবং কৌশল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে এবং অন্তরকে ভরপুর করে দেওয়া হলো। কেন করা হলো, কেন করা হলো? এই জন্যই এখানে একটি প্রশ্ন হতে পারে, আজকে বিজ্ঞানের মাশাআল্লাহ অনেক অনেক উন্নতি, আজকে বিজ্ঞানের বিশেষ করে মেডিকেল সায়েন্সের আজকাল অনেক উন্নতি হয়েছে। আজ পর্যন্ত এক সময় ছিল যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা চেক করা বা এই হার্ট অপারেশন করা, এটা এক সময় আমরা মনে করতাম যে এটা মুজিজা, সেই হিসাবে আমরা বিশ্বাস করতাম। বিধর্মীরা এটাকে মেডিকেল সায়েন্সে এটা অসম্ভব কথা বলে অস্বীকার করত। কিন্তু আজকে আজকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট অপারেশন আজকে মানুষের কাছে সহজ হয়ে গেছে। আজকের বিজ্ঞানের উন্নতি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আজ থেকে 1400 বছর আগে যে হার্ট অপারেশন হয়েছিল সেটা আজকে সম্ভব, বাজ থেকে অনেকদিন আগেই বৈজ্ঞানিকরা স্বীকৃতি দান করেছে যে না এটা সম্ভব। এই সিনা চেক কেন হয়েছিল এটা একটা জানা দরকার আমাদের। আমরা সাধারণত জানি যে ঊর্ধ্ব আকাশে যখন কেউ যেতে চায় তখন একটা স্তর রয়েছে, যে স্তরে গেলে তখন আর অক্সিজেন পাওয়া যায় না। আজ পর্যন্ত হয়তো কেউ অস্বীকার করতেছে যে কিভাবে সম্ভব হয়েছিল সেই যুগে, আদিম যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা অক্সিজেনে কিভাবে সম্ভব হয়েছিল সেই সপ্ত আকাশ পর্যন্ত যাওয়া। আমরা তো একটা স্তর দেখতে পাই, যে স্তরের পরে কেউ উঠতে চাইলে, উপরে উঠতে চাইলে তার অক্সিজেনের প্রয়োজন রয়েছে, এটা অসম্ভব কথা। কেউ হয়তো আমরা বলেছি যে নূরের তৈরি, কাজে অক্সিজেন দরকার ছিল না, কেউ হয়তো বলেছি যে না এটা মুজিজা। কিন্তু মনে রাখতে হবে বিধর্মীরা, আপনারা আমার শরীয়তের কথা শুনবে না, মুজিজার কথা শুনবে না, তাদেরকে বাস্তব কথা দিয়ে বুঝাতে হবে। এই জন্যে আজ প্রমাণ হয়েছে বা একদিন প্রমাণ হবে যে মানুষের এমন কিছু হার্টের মধ্যে অপারেশন করার পরে অক্সিজেন ছাড়াই সেই মানুষ ঊর্ধ্ব আকাশে যেতে সম্ভব হবে। এবং আমরা বলব আমাদের ইসলাম তোমাদের সামনে চ্যালেঞ্জ, তোমরা আজকে মেডিকেল সায়েন্সের আরো লেখাপড়া করো, গবেষণা করো। একদিন যেমন তোমরা হার্ট অপারেশনকে অস্বীকার করেছিলে, আজকে তোমরা স্বীকার করতেছ, ঠিক একদিন আসবে যখন তোমরা বলবে যে এমন কিছু অপারেশন করার মাধ্যমে হার্টের, যার মাধ্যমে মানুষ অক্সিজেন ছাড়াই ঊর্ধ্ব আকাশে যেতে পারে, বলবো সিনা চেক হয়েছিল এই জন্যই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কি ছিলেন, মানুষ ছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যারা দাবি করে যে তিনি নূরের তৈরি, ইনশাআল্লাহ আজকে আলোচনার মধ্যে আমাদের আসবে যে তিনি যদি নূর হতেন, তিনি যে নূরের ছিলেন না তার প্রমাণ ইনশাআল্লাহ আমরা আজকের এই মেরাজের আলোচনায় কিছুক্ষণ পরে আমরা পাব। তো যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে এই পৃথিবীর বুকে চলার জন্য অক্সিজেন অত্যন্ত প্রয়োজন, এই যখন সীমা অতিক্রম করে ঊর্ধ্ব আকাশে যেতে চাই, অক্সিজেন ছাড়া কেউ ঊর্ধ্বগমন করতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন মানুষ, যদিও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় স্পেশাল ক্ষমতায় যেতে পারে, কিন্তু তারপরও মহান রব্বুল আলামিন আমাদের নবী বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা থেকে এর মাধ্যমে যার যেই হার্টেই তো কি অক্সিজেন প্রয়োজন হয় সেখানেই আপ ডাউন করে, এমন কিছু অপারেশন করেছিল করা হয়েছিল যার কারণে অক্সিজেন ছাড়াই তিনি সপ্ত আকাশ থেকে ভ্রমণ করে এই পৃথিবীতে আবার সুস্থ শরীরে আবার ফিরে আসতে পেরেছিলেন বলেন সুবহানাল্লাহ। এবং একদিন ইনশাআল্লাহ আসবে যেদিন আমরা শুনব মেডিকেল সায়েন্স আমাদেরকে বলবে যে সত্যি যে ঘটনা ঘটেছিল 1400 বৎসর আগে সেই ঘটনা আজকে সম্ভব, মানুষের সিনা চেকের মাধ্যমে বিনা অক্সিজেনে উপরে যেতে সম্ভব, একদিন আসবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, ইসরা বা রাত্রি ভ্রমণ নৈশ ভ্রমণ ছিল বাইতুল্লাহ মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন মাজিদে বনি ইসরায়েলের মধ্যে সূরা বনি ইসরায়েলের সাদ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্রতা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশে, লাইলান পুরো রাত্রি লাগে নাই, পুরো রাত্রির প্রয়োজন হয় নাই, বরং রাত্রির কিছু একটা অংশে কিছু একটা টাইমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মাকদিস যেটা ফিলিস্তিনে অবস্থিত সেইখান পর্যন্ত রাত্রি ভ্রমণ করিয়েছিলেন। কিভাবে করিয়েছিলেন? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটি বুরাক নামে জন্তু যেটা খচ্চর থেকে একটু ছোট এবং গাধার চাইতে একটু বড়, রং সাদা, সেই বুরাকের উপরে চড়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মক্কা থেকে সেই বাইতুল মাকদিস পর্যন্ত যে ভ্রমণটি হয়েছিল সেটিকেই বলা হয় ইসরা। সেই বুরাকের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুরাক মানে কিন্তু বিদ্যুৎ, বিদ্যুৎ যদি একটা লাইন দেওয়া হয় পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত কত মিনিট লাগবে এখানে সুইচ দিলে ওইখানে বাতি জ্বলতে? মনে করেন পূর্ব গগনে একটা সুইচ দিয়ে লাইন দেওয়া যদি একেবারে এখন পশ্চিম গগন পর্যন্ত সুইচ দিলে কতক্ষণ লাগবে? অল্প সময়ের মধ্যেই বাতি জ্বলে উঠবে, ঠিক না? তো বুরাক মানে, বার্ক মানে বিদ্যুৎ, বিদ্যুৎ গতিতে যে চলতে পারে এমন একটা যন্ত্র, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিচ্ছেন যে তার একটা পায়ের কদম এক পা থেকে আরেক পা যতদূর পর্যন্ত তার চোখের দৃষ্টি, এখন চোখের দৃষ্টি কতটুক, এখন আপনার আমার দৃষ্টিতে যদি মাপে তাহলে হবে না, ওই কারেন্টে বিদ্যুতের গতিতে যদি মাপেন তাহলে ওই মাপে একটা জন্তু কতদিন এবং কত মুহূর্তের মধ্যে মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত পৌঁছতে পারে? খুব অল্প সময়, খুব অল্প সময়। বাইতুল মাকদিসে পৌঁছার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বোরাক বাঁধলেন, মসজিদের একটা আপনার কড়ার সঙ্গে, হালাকাতুল মসজিদ বলা হয়েছে, কোনো কোনো বর্ণায় আছে যেখানে একটা পাথর, যেই পাথরে একটা ছিদ্র ছিল এবং সমস্ত নবী রাসূলরা সেখানে কি করতেন, ওই তাদের সোয়ারি বেঁধে রাখতেন। যাই হোক, সেখানে বেঁধে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তার জন্য কি করা হলো, মিহরাজ সেট করা হলো, লিফট। এই লিফটের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ঊর্ধ্বগমন শুরু হলো। প্রথম আসমানে যখন গেলেন, আসমানের দরজার যে মালিক গেট পাহারাদার বললেন কে দরজা খুলো, বলে কার জন্য দরজা খুলতে হবে, বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। যাই হোক, দরজা খুলে দেওয়া হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে কি করলেন, উঠলেন। প্রথম আকাশে উঠে দেখলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, তার ডান দিকে যে সমস্ত ভালো মানুষের রূহ, বাম দিকে যত খারাপ মানুষের রূহ, এটা দেখলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম গ্রহণ করে উত্তর দিয়ে তাকে ওয়েলকাম জানালেন। এরপরে আমি সংক্ষেপে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন। তাহলে প্রথম আসমানে দেখা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, দ্বিতীয় আসমানে একইভাবে হযরত ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুজনের সঙ্গে সাক্ষাৎ হলো। তাদের দুজনকে সালাম দিলেন, তা সালামের উত্তর দিয়ে অভ্যর্থনা জানালেন। এরপরে তৃতীয় আসমানে উঠে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক সেইভাবেই তাকে সালাম দিলেন, সালামের উত্তর দিয়ে তিনিও ওয়েলকাম এবং অভ্যর্থনা জানিয়ে জানালেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে উঠলেন এবার চতুর্থ আসমানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। ঠিক একইভাবে সালাম মুস্তাফা হলো, সালাম লেনদেন হলো, অভ্যর্থনা জানালেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন পঞ্চম আকাশে, আর পঞ্চম আকাশে দেখা হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। এরপরে ষষ্ঠ আকাশে দেখা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, আর সপ্তম আকাশে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হলো। এরপরে তিনি বাইতুল মামুর মসজিদ দেখলেন, যে বাইতুল মামুর মসজিদ আমাদের যে কাবা গৃহ, যেখানে ঠিক কাবার উপরে বাইতুল মামুর, যেখানে 70,000 ফেরেশতা দৈনিক একবার করে যারা তারা আল্লাহর ইবাদত করার পরে, নামাজ পড়ার পরে, কিয়ামতের আগে আর কোনদিন তারা নামাজ পড়ার বা ইবাদত করার ওই বাইতুল মামুরে আর সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কতই ফেরেশতা তৈরি করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। দৈনিক 70,000 ফেরেশতা সেখানে নামাজ তাসবিহ তাহলিল করবে, এরপরে তারা বাইর হয়ে গেলে পরে আবার আরেক দল আসবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। প্রথম যে 70,000 গ্রুপটি কিয়ামত আগ পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। এর মানে কি, আল্লাহর তাসবিহ তাহলিল তারা আর পাঠ করে না, পাঠ করতে আছে কিন্তু সেইখানে বাইতুল মামুরে প্রবেশ করার আর তাদের সুযোগ হবে না। এইভাবে পালাক্রমে অন্যদের সুযোগ হতে থাকবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী হলেন। ধনুক আছে, দুই ধনুক বা দুই ধনুকের চাইতে কম, মনে করেন এই টেবিল তবে এতটুক দূরে থেকে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হলো। আলাপ হলো, আল্লাহ রব্বুল আলামিন তার নবীর কাছে যা ওয়াহি করা দরকার ওয়াহি করলেন, বিশেষ করে পঞ্চশক্ত নামাজ ফরজ করে দেওয়া হলো। এই পঞ্চশক্ত নামাজ ফরজ হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চশক্ত নামাজ ফরজের এই আদেশ নিয়ে এবার আবার কোথায় আসলেন, ষষ্ঠ আকাশে নেমে আসলেন। দেখা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, বললেন কি আদেশ হয়েছে, বলে পঞ্চশক্ত নামাজ, বলে পঞ্চশক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আমি আপনার আগেই মানুষকে পরীক্ষা করেছি, কোন কোন বর্ণায় আছে যে তারা একাত্ম নামাজেই বহন করতে পারে নাই, আদা করতে পারে নাই, আপনার উম্মত আরো দুর্বল, কাজে আপনি আল্লাহর কাছে গিয়ে এটাকে কম করে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লাহ আলামিন উম্মতের দুর্বলের কথা, দুর্বলতার কথা, উম্মতের ভবিষ্যতের কথা, উম্মতের উপরে দয়া পরশ হয়ে তিনি কি করলেন, আল্লাহর কাছে ফিরে গেলেন। একবার দুইবার এইভাবে আল্লাহর কাছে ফিরে গিয়ে শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, পাঁচ ওয়াক্ত নামাজও পারবে না, আপনি আবারও যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি লজ্জা পাচ্ছি, আবার প্রভুর কাছে গিয়ে বলবো যে আরো কমাই দেন, এটা বলতে আমি লজ্জা পাচ্ছি। এই কথা যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সপ্ত আকাশ থেকে আওয়াজ আসলো যে পঞ্চশক্তই ফরজ করে দেওয়া হয়েছিল, এটা সংখ্যায় পঞ্চাশ, এই সংখ্যায় পাঁচ, এখন বাকি থাকলো সংখ্যায় পাঁচ, কিন্তু পাঁচ অক্ত যে নামাজ আদা করবে তার জন্য আমি মহান রব্বুল আলামিন পঞ্চাশ অক্তের সওয়াব দান করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এক অক্ত নামাজ পড়ি এখন কয় অক্ত নাকি পাবো, দশ অক্ত, আর এক অক্ত যদি ছেড়ে দিই কেউ উল্টাটা নেবেন না, ওটাও তো নিতে হওয়া নেওয়া দরকার। এই জন্যে এই হলো সংক্ষিপ্ত মেরাজের ঘটনা, সংক্ষিপ্ত আপনাদেরকে আলোচনা করতেছি। এই ছিল বাইতুল মাকদিস থেকে উপরে আকাশের বিভিন্ন প্রতিটি আকাশের মধ্যে বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আলাপ আলোচনা এবং পাঁচ ওয়াক্ত নামাজ, যেই নামাজ হলো এই মেরাজের তোহফা, হাদিয়া। এবার আমরা আলোচনা করব এই মেয়েরাজ কখন হয়েছিল বা এই ইসরা এবং মেয়েরাজ কখন হয়েছিল। আলোচনাটা আগেই প্রয়োজন ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি আগের পরেরটা সেরে নিলাম, এই জন্যে যে পরের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা জানি যে সাতাশে রজব বা আজকের যে সাতাশ রাত্রি, মাশাআল্লাহ আমাদের বাংলাদেশে আলোকসজ্জা করা হয়, সরকারি ছুটি হয়তো ঘোষণা করা হয়, পেপার পত্রিকায় মাশাআল্লাহ অনেক কিছুই লেখা হয়। তো আমাদের জানা উচিত সত্যি কি এই সাতাশে রজবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের দশম সনে, নবুয়াতের দশম সনে এই সাতাশে রজব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা ও মিরাজ সংঘটিত হয়েছিল কিনা, এই বিষয়টি নিয়ে বেশ মতভেদ রয়েছে। এই দিনটি বা এই রাত্রিটি কোন দিন ছিল বেশ কয়েকটি মত রয়েছে ঐতিহাসিকদের মতে, সিদ্ধান্ত কেউ ঠিক মতো পৌঁছতে পারে নাই। যেই ভাইরা একটা রাত্রিকে নির্দিষ্ট করে নিয়ে পৌঁছে মাশাআল্লাহ জলসা জুলুস আলোকসজ্জা আলোচনা বিভিন্ন করে থাকে, সেটা কত ঠিক আপনার আলোচনা শুনে বুঝতে পারবেন। এখানে প্রথম যেটি হচ্ছে, এখানে বেশ প্রায় নয়টি মত রয়েছে। প্রথম মত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর তিনি নবুয়াতি প্রাপ্তি হয়েছিলেন ঠিক সেই বছরেই মেরাজ সংঘটিত বা ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছিল। এই মতটা ইমাম তবারি রহমাতুল্লাহ আলাই প্রাধান্য দিয়েছেন যে নবুয়াতের প্রথম বছরেই ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছিল। দ্বিতীয় মত হল যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নবুয়াতের পঞ্চম বছরে এই মেরাজ এবং ইসরা সংঘটিত হয়েছিল। এই মতটা ইমাম নাওয়াই এবং ইমাম কুরতুবী প্রাধান্য দিয়েছে যে নবুয়াতের পঞ্চম বছরেই এই ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছিল। তৃতীয় মত হল যে নবুয়াতের দশম সনে, নবুয়াতের দশম সনে সাতাইশে রজব, যেটা আমাদের দেশে বহুল প্রচলিত। আমাদের বইপত্র পড়লে দেখা যায় যে এই নির্দিষ্ট কোনো দিন পাওয়া যায় না, তবে অনেক সময় ইতিহাসের আমাদের দেশের বইয়ে অনেকেই লিখে যে তবে এটা বহুল প্রচলিত আমাদের কাছে সাতাইশে রজব নবুয়াতের দশম সনে। এই হল তৃতীয় নম্বর মত। চতুর্থ মত হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত প্রাপ্তির এক বছর ছয় মাস পরে এই মেরাজ সংঘটিত হয়েছিল, এক বছর ছয় মাস পরে, অর্থাৎ ১৮ মাস যখন নবুয়াতের সময় তখনই এটা সংঘটিত হয়েছিল। এরপরের মতটি হল যে নবুয়াতে আপনার হিজরতের ১৬ মাস আগে হিজরত হয়েছিল, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পার্ট ছিল জীবনের, একটা ছিল মাক্কী জীবন, একটা ছিল মাদানী জীবন। এই মাদানী জীবনে হিজরত করার ১৬ মাস পূর্বে রমজান মাসে, এই মেরাজ এবং ইসরা সংঘটিত হয়েছিল। এরপরের মতটা হল যে এক বছর দুই মাস আগে, হিজরতের এক বছর দুই মাস আগেই ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছিল, অর্থাৎ কয় মাস হচ্ছে, ১৪ মাস আগে, ১২ আর দুই ১৪, এটা ছিল মুহররম মাসে। তাহলে নবুয়াতের হচ্ছে ১৩তম বছরে। এরপরের মত যেটা হল যে নবুয়া হিজরতের এক বছর আগে মুহররম মাসে কি হয়েছিল, এই মেরাজ সংঘটিত হয়েছিল। আরো একটা মত হল যে নবুয়াতের এক বছর পূর্বে, হিজরতের এক বছর পূর্বে, তবে এটা মুহররমে না বরং এটা রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে ২৭ তারিখে। শেষ মত যেটা সেটা হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ৬ মাস পূর্বে এই মেরাজ সংঘটিত হয়েছিল, যেখানে নয় নয়টি বা এর চেয়ে আরো কিন্তু মত আছে, কোনো একটি মতকে প্রাধান্য দেওয়ার বুদ্ধি নেই। সেখানে আমরা কিভাবে ২৭ তারিখকে নবুয়াতের দশম বছরে সাতাইশে রজবকে আমরা নির্ধারণ করে নিয়ে আমরা মাশাআল্লাহ রোজা থাকা হয়, এই দিনে সালাতুর রাগাইব ১০০০ রাকাত নামাজ পড়া হয়, কবর জিয়ারতের মাশাআল্লাহ বিরাট একটা ধুম পড়ে যায়, খাওয়া দাওয়ার বিরাট ধুম পড়ে যায়, আলোকসজ্জার ধুম পড়ে যায়, এটা কোথা থেকে? আল্লাহ মানসুর করি রাহমাতুল্লিল আলামিন এই কিতাবের মধ্যে এই আলোচনাগুলি করার পরে তিনি এই তারিখটাকে অগ্রাধিকার দিয়েছেন, তারজিহ দিয়েছেন, যে নবুয়াতের সাতা দশ চোম বছরের সাতাইশে রজবই হয়েছিল কি এই মেয়রাজ। আর এই এই আলোচনা থেকে আমরা মাশাআল্লাহ এটাকে নিয়ে নিয়েছি। কিন্তু আদৌ আপনাদেরকে ভালো করে এই কথাটা এবার আপনারা বোঝার চেষ্টা করবেন যে নবুয়াতের দশম শনে, নবুয়াতের দশম শনে রজব মাসের সাতাশ তারিখে আদৌ মেয়রাজ এবং ইসরা সংগঠিত হয় নাই তার প্রমাণ রয়েছে। কি প্রমাণ? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়রাজ এবং ইসরার যে কারণটা ছিল, এই কারণটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে বুঝব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে যিনি সহযোগিতা করতেন ডিফেন্স মন্ত্রী কে ছিলেন জানেন আপনারা? বাড়ির কিন্তু বাইরের আবু তালিব, আবু তালিব, ঠিক না? আমরা যদি বলি ডিফেন্স মন্ত্রী বা ডিফেন্সে যিনি কাজ করতেন সবচাইতে বড় সহযোগিতা যিনি করেছিলেন তিনি ছিলেন আবু তালিব। এই আবু তালিবের মৃত্যু হয় এই নবুয়াতের দশম শনে। এটার মৃত্যু ছিল আপনার কি বলে এটাকে জামাদুল সানি রজব শাবান রমজান রজব মাসে, রজব মাসে মৃত্যু হয়েছিল আবু তালিবের। সেই বছরে রমজান মাসে ইন্তেকাল করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার বলবো কি হোম মিনিস্টার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঐতিহাসিকের সকলে একমত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ ফরজ হওয়ার আগেই ইন্তেকাল করেছিলেন। খাদিজার মৃত্যু হল রমজান মাসে, রজব রমজানের আগে না পরে বলেন আপনারা? এখন তো রজব মাস আজকে আমাদের আগে, তাহলে রজব শাবান তারপরে রমাদান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো দুই মাস পরে ইন্তেকাল করলেন, তিনি নামাজ ফরজিয়াত পান নাই। আর নামাজ ফরজ হয়েছে কবে? মেরাজের রাত্রিতে, ঠিক কিনা? বুঝতে পারছেন হয়তো আপনারা সূক্ষ্ম কথাটা যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসে ইন্তেকাল করছেন। আর সকল ঐতিহাসিকের মতে সকল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন রমজান মাসে। তো রমজান মাসে যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন এবং তিনি যদি নামাজ ফরজিয়াত নামাজ না পড়েই মারা যান, মানে তখন নামাজ ফরজ হয় নাই, তো রজব মাসে যদি নামাজ আসতো মেয়েরাজ হতো তাহলে অবশ্যই খাদিজা নামাজ পড়েই তিনি ইন্তেকাল করতেন, কিন্তু তিনি নামাজ পান নাই। তাহলে অবশ্যই রমজানের পরে মেয়েরাজ হয়েছে, আগে হয় নাই। আর পরে যদি হয় তাহলে রজব মাসে কি হতে পারে? কখনোই না। তাহলে আমরা কনফার্ম হচ্ছি ঐতিহাসিকদের অন্য একটা মতে যে খাদিজা যেহেতু রমজান মাসে ইন্তেকাল করেছেন আর তিনি নামাজ না পড়ে না পায়ে তিনি ইন্তেকাল করেছেন, যদি রজব মাসে মেয়েরাজ হতো তিনি অবশ্যই নামাজ পেতেন। তাহলে নবুয়াতের দশম শনে সাতাইশে রজব আদৌ মেয়েরাজ এবং ইসরা সংঘটিত হয় নাই। ক্লিয়ার হয়েছে আমাদের? বাকি থাকে যে মেয়েরাজ এবং ইসরা কখন হয়েছিল। মেয়েরাজ এবং ইসরার যে আলোচনা তাতে বোঝা যায় যে হিজরতের খুব বেশি দিন আগে হয় নাই, বরং হিজরতের কিছুদিন আগে এক বছর বা ছয় মাস বা আট মাস বা দশ মাস এমন একটা সময়ে মেয়েরাজ সংগঠিত হয়েছিল। কেন? এবার আমরা বলবো যে কেন মেয়েরাজ এই মুহূর্তে সংগঠিত হল, কেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বিশালভাবে এই দুনিয়া থেকে সত্য আকাশের আকাশে নিয়ে গিয়ে অত্যন্ত কাছে থেকে নাবির সঙ্গে ওয়াহির মাধ্যমে তার কথোপকথন কেন প্রয়োজন ছিল? যখন মারা গেল আবু তালেব ডিফেন্স মন্ত্রী, যখন মারা গেল তার হোম মিনিস্টার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বছরটাকে ঐতিহাসিকরা কি বছর বলেছে আপনারা জানেন? আমুল হুজুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেষট্টি বছরের বা তার তেষট্টি বছরের জিন্দগিতে, বিশেষ করে নবুয়াতের তেষট্টি বছরের তেষট্টি বছরের একটি বছর ছিল যেটাকে বলা হয় দুঃখের বছর, আর সেই বছরটি ছিল তার নবুয়াতের দশম সন। কারণ কি ছিল? তার চাচা আবু তালেব এবং তার সহধর্মিণী بی خدیجه رضی الله تعالی عنها ای دنیا থেকে বিদায়। কি হলো? বাইরে যখন বাইর হয় কুরাইশরা কি করে? দ্বিগুণ তাদের অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন গালিগুলাজ মার ধুলো চালিয়ে দেওয়া বিভিন্ন ভাবে শারীরিক মানসিক অর্থনৈতিক সার্বিক ভাবে নির্যাতন শুরু করল কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বাইরে গিয়ে নির্যাতন, বাইরে থেকে যখন ঘরে যান ফিরে ঘরে সান্ত্বনা দেওয়ার মধ্যে কেউ নেই। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুঃখে তার আর কেউ তাকে সান্ত্বনা দেওয়ার মতো, তাকে তার থেকে জুলুম অত্যাচার বাধা দেওয়ার মতো কেউ নেই। এই জন্যই তাকে বলা হয় দুঃখের বছর। তিনি কি ভাবলেন? কাফের মুশরিকরা আমার দাওয়াতের কথা শুনবে না, আমার সহযোগিতা করবে না, নো মুসলিমদের উপরে নির্যাতন এতই বিকট এবং এতই প্রচন্ড আকার ধারণ করল যার কারণে সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিভিন্ন সময় অভিযোগ করতে শুরু করলেন যে আর কতদিন এভাবে আমরা কষ্ট করব, হয় জিহাদের আয়াত নাযিল হোক আমরা জিহাদ করে হয় শহীদ হয়ে যাব আর নয় কোনো একটা জয় আমাদের নেমে আসবে, কিন্তু এইভাবে নিপীড়ন নির্যাতন আর কতদিন আমরা সহ্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে বলতেন, এখনই তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের কি করা হতো? গোস্তকে লোহার চিরণি দিয়ে হাড্ডি থেকে চিরে নেওয়া হতো, কি করা হতো? বাইর করে নেওয়া হতো, নবীদেরকে করাত দিয়ে বিখণ্ডিত করা হতো, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করা হয় নাই। এখনই তোমরা অধৈর্য কেন হচ্ছ? এইভাবে যখন নির্যাতনে ও নিপীড়ন যখন তার সীমা অতিক্রম করল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কোথায় গেলেন? মক্কার বাইরে এবার দাওয়াত করার চিন্তা ভাবনা করলেন, হয়তো বাইরের মানুষ আমাকে সহযোগিতা করবে, হয়তো মহান রব্বুল আলামিনের তৌফিকের কথা এই কাফের মুশরিকরা আমার শুনতেছে, এবার দূরের বাইরের কেউ হয়তো আমাকে সহযোগিতা করবে। তিনি চলে গেলেন কোথায়? তয়েফ নগরীতে। তয়েফে যখন তিনি বানু সাকিফের কাছে দাওয়াত নিয়ে গেলেন, বানু সাকিফরা কি করল? দাওয়াত গ্রহণ না করে উল্টো আরো নির্যাতন শুরু করল। তাদের বাচ্চা তাদের গোলাপ বোকা শুকা বোকা লোকগুলিকে বলল, এই লোকটিকে কি করো? ধরে তাকে প্রহার করো, পাথর দিয়ে তাকে মারো, তাকে তাড়িয়ে দাও। আল্লাহ বাচ্চারা বোকারা তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে ফেলল। ইতিহাস প্রমাণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পাদুকা সেই জুতো পা মুবারকের মধ্যে কি হয়ে গেল? এমন ভাবে শক্ত হয়ে গেল, রক্ত সমস্ত শরীর থেকে রক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রক্ত ঝরে পায়ের পাদুকা পায়ের সঙ্গে জমাট বেঁধে গেল। আল্লাহ আকবার। তিনি সেখান থেকে মাহরুম হয়ে সেখান থেকে তিনি নিরাশ হয়ে ফিরে আসলেন অদূরে একটি বাগান, সেই বাগানে তিনি আশ্রয় গ্রহণ করলেন। সেখানে তার সঙ্গী ছিল দাওয়াতের কে? যায়েদ। যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের পালক পুত্র। শেষ পর্যন্ত সেই জুতো কি করতে হয়েছিল? আগুন দিয়ে গরম করে রক্ত গলিয়ে তারপরে রাসূলের রক্ত এই জমাট বাঁধা রক্তকে আগুন দিয়ে গলার পরে সেই জুতা খোলা সম্ভব হয়েছিল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সেই একটি বাগানের মধ্যে খুব দুঃখ ভরা ভাকান্ত দিল নিয়ে এবার চিন্তা করতেছেন। পাহাড়ের ফেরেশতা কোন কোন বর্ণনায় আছে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। পাহাড়ের ফেরেশতা বললেন, হে আল্লাহর হাবিব, আমাকে একটু অর্ডার দে। এই যে খাসাবাইন, জাতুল খাসাবাইন দেখেছেন কিনা আপনারা? আরাফা যেতেই আপনার এই মিনা যেতেই পাহাড় দুটি দেখতে পাওয়া যায়, বিরাট বিরাট পাহাড়। আপনি অনুমতি দেন এই মক্কাবাসীকে এবং তায়েববাসীকে দুই পাহাড় দিয়ে পিষে দিই, তাদেরকে নির্মল তাদেরকে নিশ্চিন্ন করে দিই, দুনিয়া থেকে তাদেরকে বিলীন করে দিই। আল্লাহ আকবার। রাহমাতুল্লিল আলামিন দয়ার সাগর কি বললেন? শেষ করে দাও না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? তুফান দিয়ে ধ্বংস করে দাও। কিন্তু আমাদের নবী কি বললেন? না, আল্লাহর কাছে এবার দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সেই পয়েবাসীকে ক্ষমা করে দাও। হে পাহাড়ের ফেরেশতারা, তাদেরকে ধ্বংস করার প্রয়োজন নেই। হয়তো আমি তাদের কাছে সঠিকভাবে দাওয়াত প্রচার করতে পারি নাই, কৌশল অবলম্বন করতে পারি নাই, তারা হয়তো আমাকে চিনতে পারে নাই, তারা তোমাকে চিনতে পারে নাই। যে মহারব্বুল আলামিন তোমার তাওহীদের সেই মর্ম বাড়ি তারা বুঝতে পারে নাই, কারণ তারা আমার উপর নির্মম ভাবে অন্যায় করেছে, তাদের ধ্বংস করার প্রয়োজন নেই। হয়তো একদিন তাদের জেনারেশন থেকে তাদের বাচ্চারা, তাদের ছেলে মেয়েরা একদিন তোমার দিনের কথা বুঝবে, একদিন তোমার তাওহীদের পথে তারা আসবে, একদিন তারা তারা তোমার দিনের ঝান্ডাবাহী তারা একদিন হবে। আল্লাহ দোয়া করলে কি হতো? দাও ধ্বংস করে ধ্বংস হয়ে যেত, কিন্তু দয়ার সাগর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাহমাতুল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন উল্টা। এখানে এবার তিনি ফিরে আসলেন মক্কায়। মক্কায় এসে হাজের মাসুমে বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রের কাছে কি করলেন? ইসলাম প্রচার শুরু করলেন, তাওহীদের সেই আপনার মর্মবাণী মানুষের কাছে প্রচার শুরু করলেন, কিন্তু কেউ গ্রহণ করার মতো প্রস্তুতি মানে অবস্থা নেই। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে দুর্বল হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আশ্বস্ত করার জন্য মানসিক এবং শারীরিকভাবে তাকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কি করলেন? একটি বিশেষ ভ্রমণের ব্যবস্থা করলেন, যে ভ্রমণের মাধ্যমে তিনি শারীরিক সিনা চেক হল, শারীরিক মজবুত, এবং মানসিকভাবে যখন তিনি সপ্ত আকাশ যেইগুলি তিনি শুনেছেন, জান্নাত জাহান্নামের বর্ণনা মানুষকে শুনিয়েছেন, তিনি কোরআনের মাধ্যমে জানতে পেরেছেন, ওয়াহির মাধ্যমে তিনি বিভিন্ন নবীদের কথা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছে, হে আমার দোস্ত, আসবির কামা সাবারা উলুল আজম, উলুল আজম যারা যারা দৃঢ় পরিকল্পিত দৃঢ়তার সঙ্গে এই তাওহীদের কাজ করেছে, সেই নবীদের মতো তুমি কি করো? দৃঢ় সংকল্প করে তুমি কি করো? দাওয়াতের কাজ চালিয়ে যাও। সেই নবীরা কারা? হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারা দিনের কাজ করতে গিয়ে কষ্ট করেছে, তাদের আলোচনা ওয়াহির মাধ্যমে তিনি জানতে পেরেছেন। একটা কথা আমরা জানি যে শোনা কথা দেখার মতো হয় না, হয় কি? কখনোই না। আপনি একটা জিনিস শুনলেন আর একজন দেখল, দুইজন কখনোই সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কি করলেন? এবার যে সমস্ত জিনিসের তিনি শুনেছেন, আলোচনা মানুষকে করেছেন, ঠিক ওই জিনিসগুলিকে এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিশেষ একটি ভ্রমণের মাধ্যমে সপ্ত আকাশ পর্যন্ত তাকে ভ্রমণ করিয়ে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়ার পরে তার অদূর থেকে তার সঙ্গে ডাইরেক্ট ওয়াহির মাধ্যমে কথা বলে আল্লাহর নবীকে আপনার কি বলা হয় ইলমে ইয়াকিন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। যে ইলমে ইয়াকিন মানে যেখানে কোনো সন্দেহের অবকাশ থাকে না, যেখানে কোনো পিছু পার কোনো অবকাশ থাকে না, যেখানে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকে না, যেখানে সর্বপ্রকার ইমান এবং চোখে সচক্ষে দেখে জান্নাত জাহান্নাম দেখলেন। আল্লাহ রাসূল সেই ভ্রমণে তিনি জান্নাত জাহান্নাম দেখেছেন, জান্নাতীদেরকে দেখেছেন, জাহান্নামীদেরকে দেখেছেন, সিদরাতুল মুনতাহা সেই আপনার সেই যে আপনার কুলের গাছ সেটা দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিভিন্ন প্রকার অলৌকিক আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নূর, যেই নূরের কথা তিনি কোরআন মাজিদে পড়েছেন, কিন্তু সেই নূর তিনি সচক্ষে যখন দেখলেন, ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম, হযরত মূসা, বিভিন্ন নবীদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইলমে ইয়াকিন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে তাদের হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে লাঠি দিয়েছেন, লাঠি ছেড়ে দিলে বিরাট আজদা, ঠিক কিনা? হাত বগল থেকে বাইর করলে মাশাআল্লাহ চমকে, হ্যাঁ, বিভিন্ন নয়টি আয়াত দেওয়া হয়েছিল, নিদর্শন দেওয়া হয়েছিল হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে। হযরত মূসা ভয় পাচ্ছিলেন ফেরাউন সেই বিরাট শক্তির কাছে পৌঁছতে, কিভাবে এত বড় শক্তি সৈন্য সামন্ত তার কাছে, আমি আমার নাই কোনো পিছনে মানুষ, নাই কোনো আমার সৈন্য, নেই কোনো অস্ত্র শস্ত্র, কিভাবে আমি ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছাবো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ইলমে ইয়াকিন করে দিলেন যে কোনো ভয়ের প্রয়োজন নেই, ইজহাবা, যাও,
হারুনকে সঙ্গে দিলেন, যাও দাওয়াত করো। সেই ফেরাউনের এত বড় শক্তির কাছে তিনি একাই গিয়ে দাওয়াত করলেন, কোনো ভয় নেই। এই জন্য বন্ধুগণ, কোন এখন আল্লাহর বান্দা যখন ইলমে ইয়াকিন পর্যন্ত পৌঁছে যায়, কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক তার গণ্য হয়ে যায়, এই পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, যে কোনো পরাশক্তি হোক না কেন তার কাছে মাথা নত করতে পারে না। যাই হোক, আল্লাহর নবীকে একদিক থেকে যেরকম ইলমে ইয়াকিন দৃঢ়তা দেওয়ার জন্য, আর একদিক থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জীবনের সমস্ত দুঃখ, সমস্ত চিন্তা, সমস্ত আপনার ভয় ভীতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মনের সমস্ত দুঃখকে দূর করে দেওয়ার জন্য কি করলেন, এই বিশেষ একটি ভ্রমণের মাধ্যমে তাকে সান্ত্বনা দান করলেন। এটাই ছিল মূল কারণ। আর একটা কি কারণ, আর একটা কারণ ছিল যে এবার মক্কে জীবন শেষ, এখানে ভয়ে ভয়ে দিনের কাজ চলতেছিল, এমন একটা সময় আসতেছে এবার কি করতে হবে, সবল হয়ে শক্তি সঞ্চার করে নতুন একটা পার্ট আসতেছে নবুয়তের দিনে, একটা নতুন পার্টে আল্লাহ রসুলকে এবার কি করতে হবে, পদার্পণ করতে হবে। সেজন্য তাকে যোগ্যতা করে তৈরি করে এবার এই ভ্রমণের মাধ্যমে, কারণ এই মেরাজের পরে কিন্তু হয়েছিল হিজরত, বেশি দিন না। আর হিজরতের মানে হচ্ছে এবার শক্ত হয়ে, এবার শক্ত করে দিনের হাল ধরে এবার তৈরি কি করতে হবে, সামনে আগাতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে যখন মক্কার জীবন শেষ হয়ে মদিনার জীবনে যখন তিনি পদার্পণ করলেন, তখন সেখানে কি হলো, মাশাআল্লাহ, তার আগেই তিনি যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজের তোহফা নিয়ে আসলেন, এরপরে কি হলো, এবার নতুন দিগন্ত এবার উন্মোচন হবে। এই জন্য কি হলো, তিনি যখন হাজের মৌসুমে দাওয়াত শুরু করলেন, মদিনাবাসীরা কি করল, আকাবা প্রথম ছয় জন, তারপরে বারো জন, এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে শারীরিকভাবে এবং সার্বিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করা আসার পরে এবার তার সার্বিক যোগ্যতা নিয়ে এবার মদিনার আপনার মদিনার যে একটা শুভ আগমন এবং পূর্বাভাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এরপরে যে আলোচনা আমি করব সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে উর্ধ্ব গমন হয়েছিল, এটা কি স্বপ্ন জগে না সশরীরে? সশরীরে আলোচনাটা আমার কিন্তু আগেই করা প্রয়োজন ছিল, কিন্তু আমি আলোচনাটা এই জন্যই করছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আলাদা করে এটা আলোচনা করতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উর্ধ্ব গমন ছিল সশরীরে, এবং সশরীরে উর্ধ্ব গমন যারা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অস্বীকার করে তাদের উত্তর ইতিমধ্যে আপনাদেরকে আমি দিয়েছি, যে অক্সিজেন ছাড়াই একজন মানুষ উপরে যাওয়ার জন্য যে প্রয়োজন অপারেশনের, সেটার সেই অপারেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছিল, এবং তার মাধ্যমে, এবং আমরা সেটা যদি আমরা না যাই, এটা মুজিজা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন স্পেশাল ক্ষমতায়, এটা তো আমরা বিশ্বাস করি, তারপরেও বলবো যে সেই অপারেশনটা ছিল এই জন্যে যে উর্ধ্ব গমন বিনা অক্সিজেনে যাওয়ার কারণে আমরা বলবো ইনশাআল্লাহ। এরপরে যেটা প্রমাণ হচ্ছে তিনি যে সশরীরে গিয়েছিলেন, এর প্রমাণ যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা, হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহান এই শব্দটা আশ্চর্য যখন হতেন তখন বলতেন। ইমাম যখন ভুল করে নামাজে কি বলতে হয়, সুবহানাল্লাহ, মানে হে ইমাম আপনি আমাদের দায়িত্ব নিয়েছেন, নামাজ পড়াচ্ছেন, আপনি আবার ভুল করছেন, সুবহানাল্লাহ আশ্চর্য কথা, আপনি ঠিক হন, আপনার কথায় ভুল আপনি সেরে নেন, আমাদের ভুল পথে নিয়ে গেলেন, আমাদের নামাজ সঠিকভাবে আমাদের চালান। ঠিক অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোনো আশ্চর্য জিনিস দেখতেন তখন বলতেন সুবহানাল্লাহ, এই সুরার প্রথমে সুবহানাল্লাহ সুবহানা বলে আশ্চর্য। আর আশ্চর্য কখন হয়, যখন একটা জিনিস খুব বড় হয়, একটা জিনিস যখন অলৌকিক হয়, একটা জিনিস যখন আশ্চর্যজনক হয়। তো স্বপ্নে যদি এই উর্ধ্ব গমন হয় এটাকে আশ্চর্য হওয়ার কি আছে, প্রত্যেকেই আমরা মাশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে আকাশে যায়, কত যায়, কত রাজা বাদশার বাড়িতে যায়, অনেকেই রাজার মেয়েকে বিয়ে করে, অনেকেই রাজত্ব পায়, অনেকেই রাজত্ব চালায়, অনেকেই তারপর অনেক কিছুই করে, স্বপ্নযোগে হওয়াটা তো আশ্চর্য কিছুই নাই। এই জন্যে সুবহানা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আশ্চর্যজনক ছিল, যেহেতু এটা অলৌকিক একটা ব্যাপার ছিল, যেহেতু উর্ধ্বগমন এটা একটা আশ্চর্য জিনিস ছিল, এই জন্য সুবহানা বলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আখ্যায়িত করেছে, তার বাণী নিয়ে এসেছেন। এটা একটা প্রমাণ। দ্বিতীয় প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসরা বি আবদিহি, তার বান্দাকে তিনি নিয়ে গেছিলেন। বান্দা বলতে শুধু ওই রূহকে বোঝা যায় না। আমি যদি বলি যে আল্লাহর বান্দা আসুন, তো কি আপনি স্বপ্নে আমার কাছে চলে আসবেন, ঘুমের ঘরে চলে আসবেন, তাহলে বান্দা বলা যাবে না? কারণ আবদ বলা হয় আরবিতে শরীর এবং রূহ, আত্মা এবং সমস্ত শরীর মিলে হয় আবদ বা বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার বান্দাকে নিয়ে গেছিলেন। আর বান্দা তাহলে বুঝতে পারলাম যে শরীর সশরীরে বান্দা হয়, স্বপ্নে জগে শরীর একই রূহ, রূহ দিয়ে শুধু বান্দা হয় না। এটা একটা প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে বান্দা বলে ই করেছেন, কি আখ্যায়িত করেছেন, এবং বান্দা শরীর এবং আত্মার মাধ্যমে হয়, শুধু আত্মাতে বান্দা আখ্যায়িত করা যায় না। আর একটা প্রমাণ হল যে যদি এরপর আমরা একটু এখানে আপনারা অন্যদিকে আপনাদের নিয়ে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে কি করলেন, মক্কায় ফিরে গিয়ে উম্মে হানের কাছে বললেন যে আমার এই ঘটনা রাত্রে হয়ে গেছে, এখান থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে সপ্ত আকাশ আল্লাহ। উম্মে হানি বললেন তুমি এই খবর কুরাইশদের মধ্যে প্রচার করবে না, কারণ এটা মিথ্যা মনে করবে। কিভাবে সম্ভব একটি মানুষ এক মাস আমাদের যেতে লাগে মক্কা থেকে বাইতুল মাকদিস, আসতে লাগে এক মাস, তারপরে তুমি সপ্ত আকাশ ভ্রমণ করে এসেছো, এমন একটা আশ্চর্য কথা যদি বলো যে রাত্রের একটা অংশে তুমি সবকিছু শেষ করে ফেলেছ, তাহলে তো মানুষ বিশ্বাস করবে না, তোমার নবুয়াতে অস্বীকার করবে, এটা তাদের একটা দলিল হয়ে দাঁড়াবে যে না, আমরা যে বলতাম যে মোহাম্মদ মিথ্যা, এই দেখো মিথ্যার সবচেয়ে বড় প্রমাণ। তিনি কি তাই করলেন? না, তিনি সকালবেলা প্রচার করে দিলেন রাত্রে আমার এরকম ভ্রমণ হয়েছে এবং ঊর্ধ্বগমন হয়েছে। আবু জাহাল নরধাম সবচেয়ে ফিরাউন হাজির উম্মা, উম্মাতে মুহাম্মদের ফিরাউনকে জানেন আবু জাহাল, এই আবু জাহাল বলল এটা একটা বিরাট সুযোগ মুহাম্মদকে মিথ্যা প্রমাণ করার জন্য, বড় একটা সুযোগ। সকল গোত্রে সকলকে ডেকে কাবা ঘরের পাশে ডেকে নিয়েছে, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে হ্যাঁ তুমি কি হয়েছে তোমার ঘটনাটা বলে দেবে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ঘটনা সমস্ত বর্ণনা করলেন। এবার বললেন দেখো আমরা যে বলতাম যে পাগল এ মিথ্যা নবী দাবি করে, এই যে একজন জাদুঘর ইত্যাদি এটা ওটা বলি, দেখো তোমরা প্রমাণ পেয়েছ কিনা। আল্লাহ আকবার, এমনকি নমুসলিমরাও বিমানে ভুগতে শুরু করলো। কোন কোন বর্ণায় পাওয়া যায় যে কিছু কিছু নমুসলিম মূর্তাদ হয়ে গেল, না এমন কিছু সম্ভব হতে পারে না এমন। যাই হোক, যে কথাটা আপনাদের এখন বলতে চাচ্ছি যে যদি এটা স্বপ্নে জড়িয়ে হতো তাহলে কাফেররা অস্বীকার করত কখনই না। যদি তিনি বলতেন যে আমি স্বপ্নে এইভাবে ভ্রমণ করেছি, তাহলে বলতেন স্বাভাবিক, আমরা এরকম স্বপ্ন দেখি, তুমি দেখেছো, পার্থক্য কি আর তোমার আমাদের মধ্যে, ঠিক কিনা? কিন্তু যখন তারা অস্বীকার করছে না এটা সম্ভব নয়, এই অস্বীকার প্রমাণ করে যে তিনি সশরীরেই ঊর্ধ্বগমন তার হয়েছিল, মেয়েরাজ সংঘটিত হয়েছিল। যদি স্বপ্নেই হয় তাহলে জিবরিলের প্রয়োজন ছিল, বোরাকের প্রয়োজন ছিল, কি রূহকে বোরাকে করে নিয়ে যাবে প্রয়োজন ছিল না। যদি সেটা আদৌ স্বপ্ন জগতের ব্যাপার হতো, সশরীরে না হতো, তাহলে বোরাকের প্রয়োজন ছিল না, তাহলে আপনার কিসের জিবরিল আলাইহিসসালামের প্রয়োজন ছিল না, তার জন্য দরজা খোলার প্রয়োজন ছিল না প্রতিটি আসমানের, কারণ উনার আধ্যাত্মিকভাবে তিনি সবকিছু হয়ে যেত। কিন্তু যেখানে জিবরিলের সঙ্গে, যেখানে বোরাকের প্রয়োজন, যেখানে প্রতিটি আকাশের দরজা খোলা বন্ধের ব্যাপার, সেখানে কি অবশ্যই সেটা ছিল সশরীরে, এটা প্রমাণ করে। এরপরে এটুকুই আমরা যথেষ্ট মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে কি করেছিলেন, ঊর্ধ্ব আকাশে নিয়ে গিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সশরীরে এবং রূহ এবং বডি একসঙ্গে এটা হয়েছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা এসে খবর দিলেন, অনেকেই মুসলমানরা নমুসলিমরা দ্বিধাদ্বন্দ্বে, অনেকেই কোন কোন বয়ে পড়ে মুরতাদ। এবার এই ঘটনা আবু জাহাল কি করল, সকলের কাছে বলে বাড়াতে শুরু করলো, দেখো মুহাম্মদ মুসলমানদের কাছে তোমাদের নবী যে মিথ্যা নবী তার প্রমাণ দেখো এই কথা বলে, এটা সম্ভব আমি এটা হতে পারে? এইভাবে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আবু জাহাল পৌঁছলো, বললো আবু বকর এই যে তোমার দোস্ত, তুমি তো সবচেয়েতে বড় তার দোস্ত, তুমি তো কিছুই বুঝো না, অন্ধের মতো তাকে ভক্ত করো, হ্যাঁ ভক্তি করো, সবকিছুই মানো, এবার দেখো তোমার নবী যে মিথ্যা তার প্রমাণ শুনে নাও, তোমার নবী কি বলে শোনো, কি বলে? সে নাকি আজকে রাত্রির কিছু অংশে এখান থেকে মক্কা মুকাররমা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছে, তারপরে সত্য আকাশ থেকে ফিরে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিকই তিনি বলেছেন, বলে হ্যাঁ, যদি বলে থাকেন তাহলে আমি 100% তাকে আমি বিশ্বাস করলাম, যা সত্যি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে তাহলে অবশ্যই সেই কথাটি সত্য, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খবরটি পেলেন তখন তিনি কি করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলে ভূষিত করলেন, আর সেদিন থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন কি, সিদ্দিক, সবচেয়ে বড় সত্যবাদী। এবার মুশকিল হয়ে গেল কাফেররা, ঠিক আছে তুমি যে এই ভ্রমণ করেছো এর প্রমাণ আমাদেরকে দাও। বলে প্রমাণ হলো যে তোমার ওই সিরিয়াতে যারা ব্যবসার জন্য গিয়েছিল তারা অমুক জায়গায় আছে, তারা অমুক দিন মক্কায় পৌঁছবে, তাদের অমুক একটা বড় সর্বভাব কি বলে আপনার ওই যাত্রার প্রথমে যে উট বড় একটা উট ছিল, হ্যাঁ সেই উটটা এই বোরাক দেখে ভয় পেয়েছিল এবং তাদের পানি ঢাকা ছিল সেই পানি আমি পান করেছিলাম ইত্যাদি ইত্যাদি। বলো ঠিক আছে তারা আসুক। তারা যখন আসলো জিজ্ঞেস করা হলো, হ্যাঁ ঠিকই এই ধরনের কি জন্য একটা আশ্চর্য, কি একটা জন্তু দেখে আমাদের উট পালিয়ে গেছিল, হ্যাঁ তারপরে এরকম আমাদের পানি ঢাকা ছিল পানি দেখি নাই খেয়ে ফেলছে কে ইত্যাদি। তো বললো যে না এটা বিশ্বাস করা যাবে না, ঠিক আছে তুমি কি সত্যি বাইতুল মাকদেসে তুমি সফর করেছিলে ভ্রমণ করেছিলে? এবার সবাই জানতো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কোনোদিন বাইতুল মাকদেস যান নাই। এবার তারা মনে করলো কি, এবার আরেকটা উপায় আছে তাকে মিথ্যা প্রমাণ করার, ঠিক আছে এবার বলো আমরা বাইতুল মাকদেসের, তারা অনেকেই বাইতুল মাকদেস তারা প্রতি সবসময় যাতায়াত করে, বাইতুল মাকদেসের আমরা এবার তোমার কাছে বর্ণনা চাই, তার দরজা কয়টা, জানালা কয়টা, দামে কি আছে, বামে কি আছে, সামনে গাছ আছে না পাথর আছে ইত্যাদি আশ্চর্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তো বিপদে পড়ে গেলেন। বিপদ থেকে বাঁচাবে কে? আল্লাহ। কে বাঁচাবে? আল্লাহ। যে মহারব্বুল আলামিন সপ্ত আকাশ পর্যন্ত তার নবীকে ভ্রমণ করাতে পেরেছেন, সেই মহারব্বুল আলামিন বাইতুল মাকদিসের বড়রা কাফেরদের সামনে তার নবীর কাছে পৌঁছে দেওয়া কঠিন জিনিস, কঠিন কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু এতে পড়ে গেলেন, ভাবনায় পড়ে গেলেন কি করা যায়। তিনি এবার হাতিম যেটা কাবাগর গৃহের যে বাকি অংশ, যে বাইরে যে অংশটা এখনো নির্মাণের বাইরে, যে কারণ অর্ধ বানিয়েছে অর্ধ তো বাইরে রয়েছে কাবা, সেখানে যে তখন যখন তিনি উপস্থিত হলেন এবার তিনি দেখেন যে বাইতুল মাকদিস তার সামনে উপস্থিত। আল্লাহ আকবার। বাইতুল মাকদিস সামনে তিনি দেখতে পাচ্ছেন। টর্চলাইট আপনারা ব্যবহার করেন, করেন না? আজকে ইনশাল্লাহ আমাদের টর্চ লাইট পুরস্কার আছে, ঠিক আছে অন্ধকারে যদি টর্চ মারা যায় তো আমি টর্চ মারলে দেখতে পাবো আমার সামনে কি আছে, আমার এক হাত পাশে যারা আছে দেখতে পাবে না, পাবে কেউ পাবে না কি আমি দেখতেছি? তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর চোখ কি করলেন, টর্চ ফিট করে দিলেন। এবার সামনে বাইতুল মাকদিস, তিনি তারা জিজ্ঞেস করে একটা করে কয়টা দরজা কয়টা জানালা, আর তিনি তার টর্চ দিয়ে দেখেন আর উত্তর দিতে থাকেন। আল্লাহ আকবার। কি হলো সেটা তো তারা ফেল হয়ে গেল, শেষ পর্যন্ত কাফেরদের ইমান বর্ধিত হলো, বরং আরো কুফরি তাদের বেড়ে গেল যে এই সব জাদু মন্ত্র ইত্যাদি ইত্যাদি। লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ এবার আপনাদেরকে আমি নিয়ে যাব যে এই মেরাজ ও ইসরা থেকে আমাদের শিক্ষণীয় কি বিষয় রয়েছে। তার আগে একটু সংক্ষিপ্ত আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দিদার ইলাহি একটা কথা জানি, জানি না সেই মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কি না, এবং সাক্ষাৎ হলে কিভাবে হয়েছিল। আপনাদের বললাম যে দুই ধনুক বা এর চাইতে কম দূরত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আলোচনা হয়েছিল। এখানে কিন্তু আমাদের দেশে অনেক কথাই আলোচনা হয়, মাশাআল্লাহ তাজাল্লি খুলে দিয়ে এবং সরাসরি আলোচনা হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন তার জুতা মোবারক খুলতে চাইলেন তখন আল্লাহ বললেন, হে আমার হাবিব, এই আর সৃষ্টির পরে তোমার জুতার ধুলার জন্য আকাঙ্ক্ষিত আমার আর্শ, আর তুমি কেন জুতা খুলবে, জুতা নিয়ে আমার আর্শে উঠে যাও। আল্লাহ আকবার। এবং একটি জাল হাদিসেও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে একেবারে ফেস টু ফেস দেখেছিলেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের তাজ মুকুট মুকুটও দেখেছিলেন। একটা জাল হাদিস। এই জাল হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী, তার নাম হচ্ছে বিশ্বরুবন নোমায়ের, এর কাজ ছিল জাল হাদিস বানিয়ে বানিয়ে প্রচার করা। বিশ্বরুবন নোমায়ের যে হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে সচক্ষে এবং আরশ আযিমে গিয়ে দেখা করেছিলেন, দিদার ইলাহি ঘটেছিল, এই হাদিসটি একটা জাল হাদিস। তাহলে কি কতটুকু দেখা হয়েছিল? বন্ধুগণ, সূরা নাজমে যে দেখার কথা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাক্ষাৎ করেছিলেন, দেখেছিলেন, সেই দেখাটা ছিল হযরত জিব্রিল আলাইহিস সালাত ওয়াসসালামকে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আলাইহিস সালাত ওয়াসসালামের 600 ডানা রয়েছে। এই তার নিজস্ব আকৃতিতে প্রথম যখন ওহী এসেছিল হেরা পর্বতে তখন একবার দেখেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার দেখা সূরা নাজমে যে আলোচনা সেটাও সিদরাতুল মুনতাহা, সেইখানে দেখা হয়েছিল। তাহলে সেইখানে যে দেখার কথা সূরা নাজমে আলোচনা আছে সেই দেখাটা হলো কার? জিব্রিল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত মুসলিম শরীফের হাদিস, হযরত আমুদার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, হাল রাআইতা রাব্বাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিরাজের রাত্রিতে আপনার প্রভুকে দেখেছিলেন? আল্লাহ রাসূল বললেন, নূরুন আন্নারা, সেটা তো একটা আলো, সে আলো কিভাবে আমি দেখব? আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি, সেই নূরের তাজাল্লি দেখেছি, কিন্তু নূরের তাজাল্লির যে কি আড়ালে যে মহারব্বুল আলামিন, সেই মহারব্বুলের কামে দেখতে পাই নাই। বরং অন্য একটা বর্ণনা আছে, রাইতু নূরান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূর শুধু দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই নাই। আর একটি স্পষ্ট করি আপনার জন্য, অন্য একটা হাদিসে মুসলিম শরীফের আরেকটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, হিজাবুন নূর, আল্লাহ রাব্বুল আলামিনের যে পর্দা, আল্লাহ রাব্বুল আলামিন নূরের মাধ্যমে কি নূরের তাজাল্লির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পর্দা দিয়ে ঢাকা। কিসের পর্দা? নূরের পর্দা। আল্লাহ রাসূল বলছেন, লাউ কাশাফা মুলাহারাকাত সুবহাত ওয়ালিলা মান তাইলাহি বাসারু মিন খালকে, যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই নূর যদি তাজাল্লি খুলে দেন, নূর যদি উঠায় নেন, সরাসরি যদি আল্লাহকে কেউ দেখে তাহলে সে পুরে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর নাম হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন ওই 40 জন মানুষকে নিয়ে, সূরা আরাফের 143 নম্বর আয়াত, ওলাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, সেখানে গিয়ে বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আসলে কিন্তু এই ব্যাপারটা ছিল হযরত মূসা আলাইহিস সালামের যারা অনুসারীরা বলল, আল্লাহকে যদি না দেখি তাহলে তোমাকে নবী বলে বা আপনাকে নবী বলে বিশ্বাস করবো না। মূসা আলাইহিস সালাম তো বিপদে পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ দেখা দাও। আল্লাহ রাব্বুল বললেন, লান তারানি মূসা, তুমি আমাকে দেখতে পারো, ওয়ালাকিন অনজুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে দেখো, তুর পর্বতের দিকে দেখে থাকো, ফা ইনস্তাকারা মাকারা ফাসাউফা ইয়ারানি, যদি স্থির থাকতে পারো তাহলে আমাকে দেখতে পাবে, না হলে দেখতে পাবে না। ফালাম্মা তাজাল্লা রাব্বু, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নূরের পর্দা খুলে দিলেন আর তার তাজাল্লি গিয়ে যখন ওই পর্বতের উপরে গিয়ে যখন কি করলো, আঘাত করলো, সেখানে যখন রশ্মি ছাড়া লেগে লাগলো, কি হলো? ইলজাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, পাহাড় কি হয়ে গেল? চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা সবাই বেহুশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মূসা আলাইহিস সালামকে জাগালেন, মূসা আলাইহিস সালাম জেগে দেখেন সবাই মরে পড়ে আসে, আল্লাহকে বললেন, আল্লাহ এরা যদি মরে যায় আমি ফিরে যাই আমাকে কি বলবে, যে আমাদের লোকগুলিকে নিয়ে গিয়ে তুমি হত্যা করেছ, আর নবী দাবি করো, আল্লাহ তুমি এদেরকে জিন্দা করে দাও, জিন্দা হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই যখন সিংহায় ফুৎকার হবে সবাই কি হবে, বিংশ হয়ে যাবে। বেশ হওয়ার পরে আমি প্রথম উঠে দেখবো যে মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়ে ধরে দাঁড়িয়ে আছে। জানি না ওই যে তুর পাহাড়ে গিয়ে বেহুশ হয়েছিলেন এই জন্যই কি তাকে বেহুশ করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ রেখেছেন কিনা আমি জানি না। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন তার এখানে প্রমাণ হচ্ছে এই হাদিসের দ্বারা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যেখানে বলছেন যে আমি নূর দেখেছি আমি আল্লাহকে দেখি নাই, তাহলে দিদারে ইলাহি হয়েছিল কিন্তু নূরের মাধ্যমে। আল্লাহ রাসূল বলছেন যখন সেই নূর একটা সাধারণ বড়ের গাছ কুলের গাছ যখন আল্লাহর তাজাল্লি যখন তার উপরে এসে স্পর্শ করল ছাড়া যখন পড়ল দেখা যায় সেই পাতাগুলি মাশাআল্লাহ নূরের মতো ঝলকিতেছে, সেখানে তার প্রজাপতিগুলি সব স্বর্ণের মতো ঝকমক করতেছে, তার পাতাগুলি এক হাতির পাতা মতো কানের মতো, তার ফলগুলি আপনার ওই মদিনার ওই বিভিন্ন কলসের মতো বড় বড় কলসের মতো হয়ে গেল, একটা আশ্চর্য হয়ে গেল এই গাছটি। প্রথম তো দেখা গেল গাছটি একটা সাধারণ বড় গাছ, কিন্তু যখন আল্লাহর সেই নূর যখন তার উপরে কি করলো রশ্মি যখন তার উপরে স্পর্শ করলো তখন সেটা অলৌকিক একটা আশ্চর্য জিনিস হয়ে গেল। এজন্যে আমরা মনে রাখবো আল্লাহ রাসূলের সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হয়েছিল নূরের আর থেকে, সরাসরি হয় নাই এর কোনো স্পষ্ট প্রমাণ নেই। এরপর আমরা আসি ইসরা এবং মেরাজ থেকে শিক্ষা আমরা যেটা নিব, প্রথম কথা হচ্ছে এই কথা বন্ধুগণ যে এই মেরাজের যে আমাদের নামাজ দেওয়া হয়েছে পাঁচ অক্ত দেওয়া হয়েছে না, এই মেরাজ রাজিতে পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয়েছে। এই মেরাজ ঊর্ধ্ব আকাশের হচ্ছে কি তোহফা বন্ধুগণ মনে রাখতে হবে। এই নামাজের মাধ্যমে আমাদেরকে আমাদের চারিত্রিক মানসিক এবং দিনের দিক থেকে আমাদের এই নামাজের মাধ্যমে আমাদের ঊর্ধ্বগমন করতে হবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ একজন মানুষ যদি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদা করে তাহলে তার চারিত্রিক দিক থেকে মানসিক দিক থেকে আপনার আধ্যাত্মিক দিক থেকে একটা মানুষ ঊর্ধ্বগমন তার শুরু হতে পারে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং বেয়া এবং লজ্জিত কাজ থেকে মানুষ কি করে মাহফুজ রাখতে পারে, নিষেধ করে রাখতে পারে, নিষেধ করে। এই জন্য বন্ধুগণ প্রথম শিক্ষা আমাদের মেয়েরাজ এবং ইসরা আলোচনার মাধ্যমে ইসরা এবং মেয়েরাজের অনুষ্ঠান করি না, কারণ অনুষ্ঠানের কোন তারিখ আপনারা জানতে পারলেন কি আজকে? কোন নির্দিষ্ট তারিখ নেই, কারণ এর জোসনে জলুস করা বাতি জ্বালানো আর নামাজ পড়া স্পেশাল, এর জন্য রোজা করা, এর জন্য স্পেশাল এবাদত করা, এর কোনই প্রমাণ নেই যেহেতু নির্দিষ্ট তারিখ আমরা জানতে পারি না। যদি এটা আলো আলামের জন্য তারিখ আমাদের প্রয়োজন থাকতো তাহলে মহারব্বুল আলমিন তার নবীর মাধ্যমে সেই দিন জানিয়ে দিতেন এবং সেই দিনের যদি অনুষ্ঠান করার প্রয়োজন হতো তাহলে সর্বপ্রথম অনুষ্ঠান কে করতেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুষ্ঠান করতেন। তিনি যেহেতু করেন না এর অনুষ্ঠানের কোনো প্রমাণ নেই এবং যারা করে এটা সম্পূর্ণ বিবাদ করলে তারা গুণাগার হবে, নেকি নেকির তো দ্বারপ্রান্তে যেতেই পারবে না। এই জন্য আসুন এই মেহরাজের শিক্ষা গ্রহণ করি আমরা, পাঁচ অক্ত নামাজ যথাযথভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ে আমরা আমাদের চারিত্রিক মানসিক শারীরিক এবং আমাদের দিনী এবং আমাদের আধ্যাত্মিক দিক থেকে আমরা ঊর্ধ্বগমন গমন করতে পারি। বন্ধুগণ এরপরে কথাটা বলব এর সঙ্গে সম্পৃক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রূহ এবং তার আত্মা এবং সশরীরে তিনি ঊর্ধ্বগমন করেছিলেন কয়বার? একবার জীবনে, ঠিক না? আসুন আমরা দৈনিক পাঁচবার করে আমরা যেন মেরাজ করতে পারি, আমরা দৈনিক যেন পাঁচবার নামাজের মাধ্যমে আমরা ঊর্ধ্বগমন করতে পারি, দৈনিক যেন আল্লাহর সঙ্গে আমরা পাঁচবার সাক্ষাৎ করতে পারি। এটাই হলো আমাদের মেরাজের গুরুত্বপূর্ণ শিক্ষা। এরপরে যেটা আসি এই মেরাজের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে সত্যি আল্লাহর দাওয়াত যে হবে, আল্লাহর পথে যে দাওয়াত করবে সেই দাওয়াতের সর্বপ্রকার জুলুম নিপীড়ন অত্যাচার এবং সর্বপ্রকার ক্রিটিসাইজ এবং সর্বপ্রকার দুঃখ দুর্দশা সহ্য করতে হলে এবং সঠিকভাবে দাওয়াতের কাজ আগাতে চাইলে সেই দায়ীদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে তাদের রাত্রির ভ্রমণের মাধ্যমে অর্থাৎ রাত্রি জেগে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হলে সেই দাওয়াত আল্লাহর কি হবে? আল্লাহর সেই দিনের দাওয়াতকারীর ইমান মজবুত হবে এবং এর মাধ্যমে সে সর্বপ্রকার বিধা বাধা বিপত্তিকে খণ্ডন করে সবকিছুকে পিছনে রেখে ইনশাআল্লাহ সে সামনের দিকে দাওয়াত দিতে থাকতে পারবে, তাকে কোনো শক্তি বাধা দিতে পারবে না। তাহলে আসুন আমরা ইলমে ইয়াকিন পর্যন্ত আল্লাহর সঙ্গে এই রাত্রিতে আল্লাহর সঙ্গে আমরা প্রতিদিন যেন রাত্রির একটা অংশে একজন দায়ী আল্লাহ তার জন্য কি ওয়াজিব যে আল্লাহর সঙ্গে যেন সম্পর্ক করে সে মজবুত ইমান নিয়ে দাওয়াতের দিকে সামনে অগ্রসর হতে পারে। এরপরে এরপরে যেটা শিক্ষা হলো আমরা এখান থেকে জানতে পারি সেটা হলো এই যে মসজিদুল আকসা আমাদের মসজিদ, ঠিক কিনা? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সেই মসজিদুল আকসাতে তার নবীকে সফর করার মাধ্যমে এটাই প্রমাণ করেছেন যে যেই মসজিদুল আকসার দায়িত্ব ছিল কাদের কাছে? ইহুদিদের কাছে, যারা নবীদেরকে হত্যা করেছে, যারা খেয়ানত করেছে, যারা ধর্মের সঙ্গে প্ররোচনা করেছে, যারা ধর্মকে বিক্রি করেছে। অল্প অল্প দৈনে আপনার এই পার্থিব জীবনের স্বার্থের জন্য তারা দিনকে বিক্রি করেছে। আজকে এক শ্রেণীর আলিম করে না, করে কিনা? দিনের নামে ধর্মের ব্যবসা করে, করে কিনা? তো সেই খেয়ানত দাঁড়ি সেই কম জাতি ইয়ামদি জাতি তাদের পুরস্কলন তাদের সেখান থেকে বিদায় এবং সেই মসজিদ কার কাছে আসবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্তগত হবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াতের দুইটি মার্কার ছিল কি কি? মক্কা এবং বাইতুল মাকদিস, এটা নবীর হস্তগত হবে, মুসলমানদের করক আপনার কি অভ্যস্ত হবে, এটাই ছিল কি প্রমাণ। তাই দেখা যায় যে হিজরতের পরে এক পর্যায়ে একদিন কাবা মুআজ্জামা মুসলমানদের হাতে এসেছে এবং তারপরে হযরত উমর ফারুকের যুগে বাইতুল মাকদিসও কি হয়েছে? কি হয়েছে? আপনার স্বাধীন হয়েছে এবং সেটা মুসলমানদের হাতে এসেছে। আজও মনে রাখতে বন্ধুগণ, আজকে যেই খেয়ানত করার কারণে ইহুদিদের হাত থেকে এসেছিল মুসলমানদের কারণে, আজকে মুসলমান তার দিনের সঙ্গে তার ইমানের সঙ্গে আল্লাহর সঙ্গে তার নবীর সঙ্গে নাফরমানি এবং খেয়ানত করার কারণে আজকে আমাদের বাইতুল মাকদিস আমাদের হাত ছাড়া হয়েছে। আবার যদি সেটা পেতে চাই বিরাট বিরাট বিবৃতি দিয়ে আসবে না, বরং আবার যদি আমরা দিনের পথে ফিরে যাই আল্লাহর সঙ্গে যদি আমরা আমানতদার রক্ষা করি, রাসূলের আমানত যদি রক্ষা করি, রাসূলের দিয়ে যাওয়া দিনকে যদি আমরা সঠিকভাবে কি কাজে আমরা আজকে ধারণ করি, তাহলে আবার ইনশাআল্লাহ বাইতুল মাকদিস আমাদের হাতে আসবে, ঠিক কিনা? আজকে আমরা মিরাজ আলোচনায় আজকে আমরা শপথ গ্রহণ করি যে আবারও আমরা ইনশাআল্লাহ আমানতের সঠিকভাবে দায়িত্ব পালন করে আবারও বাইতুল মাকদিসকে আমাদের কি করতে হবে? তাহরির করতে হবে, স্বাধীন করতে হবে, সেটা আমাদের হাতে নিয়ে আসতে হবে। এই জন্য যত রক্ত, যত শক্তি, যত কৌশল, যত অস্ত্র প্রয়োজন সেটা আমাদের তৈরি করতে হবে, এই পরিকল্পনা আমাদের গ্রহণ করতে হবে। এরপরে যেটা আছে, অনেক কথা আছে, তারপরে একটা কথা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখতে পারেন না, পেলেন না কেন? নূরের কারণে, ঠিক না? অনেকেরই ধারণা যে আমাদের নবী নূরের তৈরি, ঠিক না? আছে কিনা? নূরের তৈরি মনে করে কিনা? কি আপনারা কথা বলছেন? তাহলে তাদের আজকে আমাদের মেয়েরাদের আলোচনা তাদের দান ভাঙার উত্তর দেওয়া হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের ছিলেন না। নূরের যদি হতেন আগুনকে আগুনের যদি জ্বালান অসুবিধা আছে? অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কারেন্ট যদি কারেন্টের সঙ্গে লাগাই দেন কোনো অসুবিধা আছে? তাহলে যদি তিনি নূরেরই হতেন তাহলে নূর ভেদ করে আল্লাহকে দেখার কোনো অসুবিধা হতো না। তাহলে তিনি ছিলেন মানুষ, তিনি একজন মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন ছিল মহামানব, মানুষ কিন্তু আমাদের মতো সাধারণ মানব না। তিনিও একজন বাবা মার মাধ্যমে পেট থেকে ভাইমাস থেকে তারপরে সাধারণভাবে একে বাচ্চার দুধ খেয়ে আমাদের মতো খেয়ে লালন পালন হয়ে বিয়ে সাড়ি ইত্যাদি ইত্যাদি মানুষের যা জীবনে প্রয়োজন সবকিছু তার জীবনে প্রয়োজন ছিল, ঠিক কিনা? তাহলে আজকের আলোচনা প্রমাণ করি নূরের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি দেখতে না পান। অনেকেই বলে যে আল্লাহর জাতি নূর থেকে তৈরি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর চেয়ে তো বড় শিক্ষা কিছু হতে পারে? আল্লাহর নূরের যদি অংশ রাসূল হয় আল্লাহর কোনো অংশ আছে নাকি? অংশীদার যদি কেউ বিশ্বাস করে মুশরিক হবে কিনা? এই জন্য বন্ধুগণ আপনাদেরকে জানাতে চাই এই মেয়েরাজের আলোচনা আমাদের এটাই প্রমাণ করে দেয় যে তিনি নূরের জন থাকতেন তাহলে তাহলে তিনি আল্লাহকে দেখার করে অসুবিধা হতো না, তিনি মানব ছিলেন তার জন্যেই দেখা সম্ভব হয় নাই। আর একটা এখানে আমাদের প্রমাণ করে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। অনেকে আছেন নবী রাসূল গায়েব জানতেন, পীর সাহেবরা গায়েব জানেন, ওয়াই সাহেবরা গায়েব জানেন, দুনিয়ায় কি হবে না হবে সবকিছুই তারা খবর রাখেন, বলে বিশ্বাস করে কিনা? যদি তাই হতো যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কিসের কথা, বাইতুল মাকদেসের খবর দাও আমাদেরকে, গায়েবে বলেই দিতেন সবকিছু। কিন্তু যতদিন পর্যন্ত তার সামনে বাইতুল মাকদেস ধরা না হলো ততদিন পর্যন্ত তিনি বর্ণনা দিতে পারেন নাই। প্রমাণ করে এই কথা যে তিনি গায়েব যদি গায়েব তিনি জানতেন না, আর গায়েব জানতেন না তো স্পষ্ট কোরআন মাজের মধ্যেই রয়েছে কুল্লা আমলি কুল নাফসি নাফা ওয়া লা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়া লা কুনতু আলামুল গায়বি ওয়া লা আসতাগফারতু মিনাল খায়র ওয়া লা সানি আসু নবী তুমি বলে দাও আমার ভালো মন্দ আমি করতে পারি না। এখন তো নবী দূরের কথা, পীর সাহেবরাই ভালো মন্দ করতে পারে আমাদের, বিশ্বাস করেন না? যা আসেন যা করে সেখানে নজর নিয়াজ মারে কেন মানে যে আমার সুপারিশ করে নিয়ে যাবে? সস্তা দিন যেখানে সস্তা হয় না সেখানেই মানুষের ভিড় হয়। যদি এখন এই খবর আছে যে এই আদনান, আদনান এখানে একটা সেন্টার আছে না এই পোশাকের, যেখানে কনসেশনে সব গড়ে বিশ্রী বলে দেওয়া হচ্ছে, ও আর সোনার দুলার কথা এক্ষুনি ছুড়ে যাবেন সবাই আল্লাহ করে, এই নিয়ে মাশা আল্লাহ আপনাদের ইমানের আমি দুর্বলতা পরীক্ষা। মানে এই ধরনের যে মানুষের একটা সস্তা হলে যে মানুষ সেখানে যায়, পীর সাহেবরা মন্দ হয়ে যাও আর কিছু করার দরকার, নামাজ পড়ার দরকার নাই, বাবার খিদমত করার দরকার নাই, হজ করার দরকার ইত্যাদি ইত্যাদি, হারাম হারাম যত করো সব কিছুই খাও, তারপরে আমি তোমারই জানাত লিয়ে যাবো। এত সস্তা দিন হলে কেনা যাবে না তার কাছে? আপনারা অনেক সময় বলে থাকেন যদি উনি খারাপই হবেন তার যদি ঠিকই না হবে তো এত মানুষ কেন সেখানে ভিড় করে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি প্রমাণ হলো? তো বন্ধুগণ আল্লাহ রাসূল তিনি গায়েব জানতেন না, এর বহু প্রমাণ হাদিস কোরআনে আছে এবং বাস্তব বহু ঘটনা রয়েছে। এজন্য আমরা ইনশাআল্লাহ এর মাধ্যমে এমনি জানবো তিনি গায়েব জানতেন না। এরপরে অনেক কথাই ছিল, এখানে একটা কথা আপনাদের বলে শেষ করবো, সেটা হলো এই দিনের অনেক কথাই আছে যে কথা আপনার আমার ব্রেন আপনার আমার আকল দিয়ে কে এটাকে বোঝা যায় না, মাপা যায় না। কেন হজ ফরজ করা হলো, কেন এই পাঁচ রক্ত নামাজ তিন রক্ত কেন করা হলো না, এই ফজর এবং কি বলে ঈশা নামাজ এত ভারী কষ্ট, কেন যাকাত দিতে হবে আমার কষ্ট করো মা, কেন আমাকে দিনের পথে জেহাদ করতে হবে, আরে আমার সুন্দর শরীর আমি আমার সন্তানকে জেহাদে পাঠিয়ে দেবো, হত্যা হয়ে যাবে সেখানে শহীদ হয়ে যাবে, এটা কেমন কথা মনে করে? এমন অনেক আছে না, একজন মুসলমান দিনের অনেক কথাই আমি তো ভাবতে পারি যে এটা কেন। বন্ধুগণ এই মেরাজের আলোচনা আপনাদের এটাই প্রমাণ করে দেয় একজন সত্যিকারের মোমেন মুসলিম সে কখনোই তার বুঝে আসুক আর না আসুক সর্বমুহূর্তে সে কি করে মাথা পেতে সেটাকে গ্রহণ করে নাই, সে কখনোই প্রমাণ করার চেষ্টা করে না। কোন ঘটনা প্রমাণ করে? হ্যাঁ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আজকে আপনাদেরকে আজকে শপথ নিতে হবে, আজকে শিক্ষা গ্রহণ করতে হবে ইসলামের অনেক কথায়। বনি ইসরাইলকে বলো আল্লাহ তা কি করো, গাভী জবাই করো, ওদের ব্রেনে ধরে না, এটা কি মারা গেছে আমাদের একজন ঝগড়া লেগে গেছে দুই দলে, গরু জমা করার মাধ্যমে কি এমন সম্পর্ক রয়েছে বুঝে ধরে না, এটা প্রশ্ন ওটা প্রশ্ন একের পর আরেক, এইভাবে তাদের উপরে জটিলতা হয়ে গেল, ঠিক কিনা? আমরা কিন্তু ঠিক তা না, বরং আমরা যখন যেটা আসবে আমরা মাথা পেতে সেটাকে গ্রহণ করে নেব। মেরাজের ঘটনা এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাথে সাথে গ্রহণ করে নিয়ে বিয়ে দিয়ে এটাকে বুঝার চেষ্টা করে নাই, বিচনা করার চেষ্টা করে নাই, নবী বলেছে রাসূল বলেছে অবশ্যই সেটা সত্য হবে, আরে সে তো তিনি সচক্ষে দেখে বলেছেন, হ্যাঁ যেটা জীবনের মাধ্যমে সেটা আমরা যদি বিশ্বাস করতে পারি তাহলে এখানে বিশ্বাস করব না। আজকে আমরা সেখান থেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করি ইসলামের কোন কথা বুঝে আসুক আর না আসুক, আমার ব্রেন সম্মত হোক আর না হোক, কারণ ভাই একটা দল পদভ্রষ্ট হয়েছে যারা ফালসফা ফিলোসফি যারা ওদের ব্রেন যেটাকে সমর্থন করে সেটা দিন, না হলে নাই বা এক পর্যায়ে তারা দিন থেকে সম্পূর্ণ বহিষ্কার হয়ে যায় তারা, কিন্তু মনে করে আমরা সবচেয়ে বড় তাওহীদপন্থী। এজন্য বন্ধুগণ আপনার আমার বেন যদি দিনকে বিবেচনা করতে চায় এর হিকমত কি কৌশল কি, হ্যাঁ যদি জানতে পারে আলহামদুলিল্লাহ, যদি জানতে না পারে এজন্য আমি বিশ্বাস করবো না, আমার মনে খুঁতখুনি থাকবে, আমার মনে বিপদে থাকবে, না কখনই না। আসুন আমরা আজকে মেয়েরাজের শিক্ষা নামাজকে পাঁচ অক্ত নামাজের মাধ্যমে দৈনিক আল্লাহর সঙ্গে আমরা যেন দিদার করতে পারি। বন্ধুগণ একটা হাদিস আপনারা জানেন যে আল সালাত মেয়েরাজুল মুমিনিন, মেয়েরাজ মমিনের নামাজ মমিনের মেয়েরাজ, এটা হাদিস না, তবে আমরা বলতে পারি যে হ্যাঁ মেয়েরাজ। কারণ মেরাজের মাধ্যমে যেরকম আল্লাহর রাসূল উদ্দগমন করেছিলেন, ঠিক নামাজের মাধ্যমে আমরাও পাঁচবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ রাসূল বলছেন যে মুসাল্লি যখন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে সে কথা বলে যেন কানে কানে, এই জন্য আমরা পাঁচবার যেন আল্লাহর সঙ্গে দিদার করতে পারি, সাক্ষাৎ করতে পারি। এর মাধ্যমে আমাদের নৈতিক, আমাদের চারিত্রিক, আমাদের আধ্যাত্মিক দিক থেকে আমরা ঊর্ধ্বগমন আমাদের জন্য আজকে থেকে শুরু করি। আমরা নিম্নমুখী, আজকে মুসলমান নিম্নমুখী হয়েছে তার কৃষ্টিতে, কালচারে, তার নামাজে, তার রোজাতে, তার পারিবারিক জীবনে, তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, রাজনীতিতে, সমাজনীতিতে, সব কিছুতে আজকে আমাদের নিম্নগতি। কিন্তু আমরা আজকে বলতে চাই এই মেয়েরাজের আলোচনা করে যে প্রতিটি মুসলমানের শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের ঊর্ধ্বগমন হতে হবে। এবং একদিন ইনশাআল্লাহ আমরা উদ্ধগমন করতে পারলে যেভাবে ফিলিস্তিন একদিন এসেছিল মুসলমানদের হাতে, ঠিক আমরা যদি আবার পূর্ণাঙ্গ মনির হতে পারি সারা পৃথিবীর আবার চাবিকাটি আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। এবং সত্যি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মুমিন বান্দা যারা এবং সালেহ যারা তাদেরকে এই পৃথিবীর দায়িত্ব দিবেন, কিন্তু আদৌ হয়তো আমরা আজকে সেই ইমানের দাবি মুখে করলে এই পর্যন্ত পৌঁছতে পারি নাই। এই জন্য আজকে আমাদের মার খাতে হচ্ছে, আজকে বসনিয়াতে, আজ হার্জেগোভিনাতে, আজকে বাইতুল মাকদ্দেসে, আজকে আপনার কোথায় চেচনিয়ায়, আজকে কাশ্মীরে মুসলমানরা নির্যাতন হচ্ছে, একই কারণ আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, রাসুলের পথকে ভুলে গেছি। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে, রাসুলের পথে আবার নতুন করে আমরা ইমান সঞ্চার করে আমরা অর্ধগমন আমরা যেন করতে পারি। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা পাঠিয়ে দিন। এর আগে আমাদের একটি ঘোষণা, আমার এখানে ভাই প্রশ্ন করেছেন মেরাজের মূল মিশন কি ছিল, আমার মনে হয় আলোচনায় এটা আপনার হয়ে গেছে, উত্তর আমি দিয়ে দিয়েছি। এরপর দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরতের পূর্বে কোন প্রেক্ষাপটে মেরাজ করিয়েছিলেন, সেটাও আমি আলোচনায় করেছি যে মদিনার জীবন যে শুরু হতে যাচ্ছে সেখানে যে দাওয়াত এবং তাবলিগের আরো শক্ত করে, মক্কাতে শুধু কাফের হয়েছিল, মদিনায় গিয়ে একদিকে মোনাফেক, আরেকদিকে ইহুদিরা, আরেকদিকে কাফেররা, আরেকদিকে মুসলমান, সেখানে যুদ্ধের আবার আয়াত নাযিল হচ্ছে, সেখানে আরো কঠিন দায়িত্ব আসছে, সেখানে যে নতুন করে ইসলামী রাষ্ট্র কায়েম করার দায়িত্ব তার কাঁধে অর্পিত হতে যাচ্ছে, এই যে একটা নতুন দায়িত্বকে বহন করার মতো প্রস্তুতি গ্রহণ করাই ছিল মেন আপনার প্রেক্ষাপট। এরপরে এখানে প্রশ্ন এসেছে, এখানে প্রশ্ন হয়েছে যে মেরাজের রাত্রিতে নামাজ আসলো, কিন্তু এর সময়, এর পদ্ধতি, এটা কিভাবে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে মা রাব্বুল আলামিন জিব্রিল আমিন আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, পাঠিয়ে তিনি দুই দিন ইমামতি করে নামাজ পড়া দেখিয়ে দিলেন কিভাবে নামাজ পড়তে হবে। তাহলে যে নামাজ আজকে আমরা পড়ি, এই নামাজ মহান রাব্বুল আলামিন তার ফেরেশতা জিব্রিলকে শিখিয়ে দিয়েছেন, জিব্রিল আমাদের নবীকে শিখিয়েছেন এবং সময় নির্ধারণ সবকিছুই করে দিয়েছেন, এবং সেইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন সল্লু কামা রাআইতুমী উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ঠিক ওইভাবেই নামাজ পড়ো। তাহলে নামাজের নিয়ম পদ্ধতি এবং নামাজের সময় এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নবীকে শিখিয়েছেন, নবী আমাদেরকে শিখিয়েছেন। জি, এখানে প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন তখন কি মধ্যখানে কোনো পর্দা ছিল কিনা, আলোচনা আমি করেছি। ভাই আপনার আলোচনা যদি ভালো করে শুনে থাকেন, আমার মনে হয় প্রশ্ন যাই না কোন ভাই করেছেন, প্রশ্ন প্রমাণ করছে যে হয়তো আপনি বাইরে চলে গিয়েছেন অথবা ঘুমিয়েছিলেন, যাই হোক। তারপরে বলছে যে পর্দা ছিল, সেটা ছিল নূরের পর্দা। এখানে মেরাজের যে ঘটনার একটি মেরাজ 27 বছর সময় লেগেছিল ইত্যাদি একটা ঘটনা বর্ণনা করে যে একজন লোক এটা অস্বীকার করেছিল, করার পরে তার বাড়িতে বউকে মাছ কাটতে পাকশাক করতে দেখে চলে গেল গোসল করতে, গোসল করতে গিয়ে সেখানে পানি থেকে উঠে দেখে মাশাআল্লাহ সুন্দর একটা রমণী হয়ে গেল, যুবতী রমণী, একজন সদাগর তাকে নিয়ে চলে গেল, সেখানে গিয়ে তিন চারটা বাচ্চা হলো। তারপরে আবার একদিন গোসল করতে গিয়ে আবার পুরুষ বাড়িতে ফিরে এসে দেখে তার স্ত্রীকে বলে, এ কি কাণ্ড, এখনো তোমার পাকশাক হয় নাই, বলে কি তুমি তো এখনই গেলে আর এখনই শেষ হয়ে গেলে, মানে বলে আরে আমি ওদিকে গিয়ে আমি মেয়ে হয়ে মহিলা হয়ে বিয়ে শাদী হয়ে তিন চারটা বাচ্চা হয়ে এতদিন সময় কাটিয়ে তারপরে আসলাম, হ্যাঁ এখনো তোমার পাকশাক হয় নাই, বলে বলো কি। তখন সে বলল যে এটা কারণ হচ্ছে যে আমি মেয়েরাজকে অস্বীকার করেছিলাম, তার জন্যে এটা ঘটনা, এটা সম্ভব, এভাবেই হওয়াটা সম্ভব, এগুলি ঘটনার কোনো কি নেই, কোনো এর প্রমাণ নেই। আরেকটা আমরা বলে থাকি যে আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবাতু, এটা মিরাজ থেকেই আল্লাহ রাসূল পেয়েছিলেন। আল্লাহ রাসূল যখন প্রশংসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠ করলেন, তারপর ফেরেশতারা সাক্ষী দিলেন, এরও কোনো সহিহ হাদিসে প্রমাণ পাওয়া যায় না। এখানে একজন ভাই প্রশ্ন করেছেন, আপনাদের অনেক রাত্রি হয়ে গেছে, আমি সূরা ফাতিহা পড়ার ব্যাপারে, যে এখানের মানুষ সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ে, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে, এটা ইমাম শাফি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মত, সর্বমতে সর্ব অবস্থাতেই পড়তে হবে। এবং ইমাম আহমদ বিন হাম্বালের মত হলো যখন কেরাত জোরে হবে তখন পড়ার প্রয়োজন নেই, যখন আসতে হবে তখন অবশ্যই পড়তে হবে। এই জন্য এই দেশের ইমামরা একটু সময় দেয়, সময়ের মধ্যে অনেকেই সূরা ফাতিহা পড়ে নেয় এবং এই এই বিরতির সময় পড়ে নেওয়া যায় আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার মতে শুধু জোরে কেরাত হোক আর আসতেই হোক মুক্তাদিকে পড়তে হবে না। তবে মনে রাখবেন, জোরে যখন কেরাত হবে তখন কেরাত পড়তে সূরা ফাতিহা পড়তে হবে না, এর বিষয়ে কিছু দলিল পাওয়া যায় যেটাকে আমরা শক্ত করে বলতে পারবো না যে না পড়তেই হবে, বা যারা বলেছে না পড়লেও যে পড়বে না তাকে শক্ত করে আমরা কথা কিছু বলতে পারবো না, কিছু দলিল আছে। কিন্তু সেই দলিলের উত্তর যথাযথ উত্তর দেওয়া হয়েছে, এজন্য সব অবস্থায় পড়াই উত্তম। কিন্তু আসতে যখন কেরাত হবে তখন অবশ্যই সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়ার যে দলিল এগুলি অত্যন্ত দুর্বল, পড়ার মানে পড়ার যে দলিলের সামনে। এজন্য যখন কেরাত তারপরে যদি কেউ না পড়েন, সর্ব অবস্থাতেই মাঝহাব মানেন বা ইমাম আবু হানিফার কথাই মানেন, তাতে আমাদের কোন আসা আপনি ভালো জানেন কোনটা ই করবেন। কিন্তু সূরা ফাতিহা পড়ার ব্যাপারেই অত্যন্ত শক্ত দলিল এসেছে, বিশেষ করে যখন নীরবে কেরাত পড়বে ইমাম। নামাজ পাঁচ অক্ত ফরজ হয়েছে, কোনটা তিন অক্ত, কোনটা তিন রাকাত, কোনটা চার রাকাত, কোনটা দুই রাকাত কেন হয়েছে? প্রথমে নামাজ দুই রাকাত করেই ফরজ হয়েছিল প্রতিটি নামাজ, পরবর্তীতে এটাকে বর্ধিত করা হয়েছে। আর এই জন্যই সফরে যখন মানুষ থাকে তখন তার আসল নামাজ দুই রাকাত করেই পড়তে হয়, ফজর দুই দুই পড়তে হয়, মাগরিব তিন, যেহেতু এটা হাফ করা যায় না, কসর মানে হাফ, এই জন্য ওইভাবে পড়তে হয়। তো মনে রাখবে যে নামাজের ফরজ প্রথম দুই রাকাত করেই হয়েছিল, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে প্রমাণিত আছে। পরবর্তীতে এটাকে কোনটা দুই থেকে গেছে, কোনটা চার হয়েছে, কোনটা তিন হয়েছে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের কাছে নামাজ চালু করেছেন। এখানে আমার ভাই প্রশ্ন করেছেন, জানি না কোথা থেকে প্রশ্ন পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেছিলেন তখন তিনি কোন দেশ থেকে ঋণ নিয়েছিলেন, ঋণ যদি নিয়ে থাকেন তাহলে তা সুদ ভিত্তিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ ভিত্তিক নিয়েছিলেন কিনা এটা প্রশ্ন করেছেন, এটা কি কোন সম্ভব হতে পারে? যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ধরনের ঋণ নিয়েছিলেন এমন কথা নেই, তবে তিনি বন্ধুক রেখেছিলেন, রাসূলের যে বর্ম ছিল যুদ্ধের পোশাক এটা কাহরির কাছে রেখে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জব বা জয় যেটা তিনি নিয়েছিলেন মৃত্যুকালে এটা ছিল তার উপরে, পরবর্তীতে সেটা আদা করে দিয়ে সেটাকে আল্লাহ রাসূলের সেই বর্মটাকে নিয়ে আসা হয়েছিল। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এই দোজাহানের সর্দার, তিনি কি করেছিলেন মৃত্যুকালে তার উপরে কি ছিল? ঋণ ছিল। আর আজকে আমরা মাশাল্লাহ ছোটখাটো একটা দায়িত্ব পেলেই মাশাল্লাহ সারা জীবনের সবকিছু জমা করে নিই, আল্লাহ আমাদের হেফাজত করেন। এরপরে আপনার আমাদের কিছু ছোট ছোট প্রশ্ন আছে, আপনারা উত্তর দিবেন তাড়াতাড়ি। আমাদের খাওয়া দাওয়ার অবশ্যই ব্যবস্থাটা খুব হালকা, কাজে সময় লাগবে না, আপনারা প্রশ্ন দিয়ে যে এখানে প্রশ্ন করেছেন আমার ইয়াসিন ভাই, ইসরা অর্থ কি? আপনার হাত উঠাবেন তাড়াতাড়ি, কিন্তু ইসরা অর্থ কি? জি হ্যাঁ, না আমি না জিজ্ঞেস করলে উত্তর বলবো না। জি মুরব্বী, জি রাত্রি ভ্রমণ, উত্তর যদি ঠিক হয় নাম লিখেন। এরপরে প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরালের রাত্রিতে বক্ষ বিদূরণ বা সিনাচেক কেন করা হয়েছিল? জি কি কারণে, কি প্রয়োজন ছিল তার সিনাচেক করার বা হার্ট অপারেশন করার? হ্যাঁ উত্তর ঠিকই আছে, কিন্তু কিছুটা এই ধরনের আমরা বলবো যে ঊর্ধ্বগমনের জন্য প্রস্তুতি গ্রহণ করার উদ্দেশ্যে, কারণ ঊর্ধ্বগমন করতে হলে অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন নাই কি করতে হবে, তাহলে একটা হার্ট অপারেশন করে দাও যাতে করে এমন হার্ট অবস্থা দাঁড়ায় যে হার্ট অক্সিজেন ছাড়াই উর্ধ্বে যেতে পারে, আমরা এটা বলতে পারি। জি এটাই যে কারণ ছিল এমন কথা না। মেরাজের দুইটি শিক্ষার কথা বলুন। জি মেরাজের কিছু শিক্ষা, আজকে মেরাজের আলোচনা থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করছি, তার মধ্যে থেকে দুইটি শিক্ষা আপনি আলোচনা করেন। জি।